Om Namo Bhagavate Vasudevaya.
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 Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Shri Mani Bhaktivedanta Swami Niti Namane. Namaste Saraswata Deva Gauravani Pacharane Naravashesha Shunyavari Pashtakade Shatarane Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Shivasati Gaurabhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Sri Krishna Bhavam Canto 4 Chapter 29 Verse 1 Talks between Narada and King Prachinavarti Prachinabahi,
Prachinabarati,
Uvacha,
Uvacha,
Bhagavan,
Te,
Pacho, Smadir, Na, Samyak,
Samyak,
Abhagamyate,
Kavayas,
Tad, Vijananti, Na, Vayam, Karma, Mohita, Prachinabahir Uvacha, Bhagavamste vachosmavir
Bhagavamste vachos
Na samyak avagamyate
Na samyak avagamyate
Kavayastad vijananti
Kavayastad vijananti
Navayam karma mohita
Navayam karma mohita
Prachinabahiru vacha
Bhagavamste
vachosmavir Na samyak avagamyate Kavayastad vijananti Navayam karma mohita
Vachasmabhir
Nasamyak avagamyate Kavayastad vijananti Navayam karma mohitaha
Prachinavarhir vacha Bhagavamste vachasmabhir
Prachina Bahu Vacha.
Prachina Bahu Vacha.
King Prachina Bahu, he said.
King Prachina Bahu said.
Bhagavan.
Bhagavan.
Oh, my Lord.
Te.
Your. Vacha. Words.
Words.
Asmadiya.
Asmadiya.
By us.
Na.
Na.
Never.
Samyak.
Samyak.
Perfectly. Avagamyate.
Are understood.
Kavaya. Those who are expert. Tat. That. Vijanandi can understand. No, never. Vayam,
we.
Karma,
by
fruit of activity.
Mohita,
enchanted. Translation, King Prachinabhati replied, my dear Lord, we could not appreciate completely the purport of your allegorical story of King Puranjana. Actually, those who are perfect in spiritual knowledge can understand. But for us, who are overly attached to fruit of activities, to realize the purpose of your story is very difficult.
Anubad. Srimad Bhagavatam, Chaturtha Skanda, 29th Adhyay, Pratham Shloka. Maharaj Prachin Varhi Bollen, He Prabhu, Raja Puranjaner Rupak Kahinir Tatparjo Amra, Sampurno Rupe Bujhte Parini. Prakritopokkhe, যারা পারমার্থিক জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা বুঝতে পারেন, কিন্তু সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত আমাদের মতো মানুষদের পক্ষে আপনার এই কাহিনীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাৎপর্য
Purport Bhagavad Gita, Lord Krishna says, Tribir Gunamaya Bhavai Edi Sarvam Idam Jagat Mohitam Nabijanati Mamibhyat Paramavyayam. Deluded by the three modes, goodness, passion, ignorance, the whole world does not know me, who am above the modes and inexhaustible. Generally, people are enchanted by the three modes of material nature and therefore practically unable to understand that behind all materialistic activities in the cosmic manifestation is the Supreme Personality of Godhead, Krishna. Generally, when people are engaged in sinful or pious activities, they are not perfect in knowledge of devotional service. The allegorical story narrated by Narada Muni to King Bhatishman is especially meant to engage conditioned souls in devotional service. The entire story narrated allegorically is easily understood by a person in devotional service. But those who are engaged not in devotional service but in sense gratification cannot perfectly understand it. That is admitted by King Bhatishman. This 29th chapter describes that by too much attachment for women, one becomes a woman in the next life, but a person who associates with the Supreme Personality of Godhead or his representative becomes free from all material attachments and is thus liberated.
Sri Bhagavad Gita, Bhagavan Sri Krishna bolechen, Tribhir Gunamayir Bhavayir, Evi Sarvamidam Jagat, Mohitam Nabhijanati, Mame Bhya Paramavyam. যারা প্রকৃতির তিনটি গুণের দ্বারা সত্ত্বগুণ রজগুণ এবং তমগুণ মোহিত হয়ে সমগ্র জগৎ গুণাতীত এবং পরম অব্যয় আমাকে জানে না। মানুষ সাধারণত জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা মোহিত হয় এবং তাই তারা বুঝতে পারে না যে জড় জগতের সমস্ত কার্যকলাপের পিছনে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণত মানুষ যখন পাপ কর্মে অথবা পুণ্যকর্মে প্রবৃত্ত হয় তখন ভগবত ভক্তি সম্বন্ধে পূর্ণ জ্ঞান তাদের থাকে না। নারদ মুনি রাজা বহিষ্মানের কাছে যে রূপক কাহিনী বর্ণনা করেছিলেন তার উদ্দেশ্য হচ্ছে বদ্ধজীবদের ভগবানের সেবায় নিযুক্ত করা। রূপক ছলে বর্ণিত এই কাহিনী ভগবত ভক্তের পক্ষে হৃদয়ঙ্গম করা অত্যন্ত সহজ, কিন্তু যারা ভগবত ভক্তির পরিবর্তে ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত তারা তার মর্ম হৃদয়ঙ্গম করতে পারে না, সেই কথা রাজা বহিষ্মান স্বীকার করেছেন। এই 29th অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে স্ত্রীলোকদের প্রতি অত্যন্ত আসক্তির ফলে মানুষ পরবর্তী জন্মে স্ত্রী শরীর প্রাপ্ত হয়, কিন্তু যারা ভগবান অথবা ভগবানের প্রতিনিধির সঙ্গ করেন তারা সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হন।
So the statement here by the king is that he cannot understand the story that was related by Narada Muni, that is the story of King Puranjana.
তো রাজার বক্তব্য এখানে হচ্ছে যে তিনি সেই কাহিনীটি বুঝতে পারেননি যে কাহিনীগুলো হচ্ছে রাজা পুরঞ্জনের সম্পর্কে, তার দ্বারা সেটা হৃদয়ঙ্গম করা সম্ভব হয়নি।
And the reason he gives is that he is bewildered by karma.
এবং যে কারণ তিনি প্রদর্শন করাচ্ছেন সেটা হচ্ছে যে তিনি কর্মের বন্ধনের দ্বারা মোহিত।
So here the word karma does not mean karma in the sense of daiva, that is getting the results of suffering after doing sinful activity, but rather he was absorbed in sacrifices, animal sacrifices particularly, doing pious activities in order to get future enjoyment.
এখানে যে কর্মের কথা বলা হয়েছে সেটা দৈব কর্ম নয়, অর্থাৎ তার পূর্বকৃত কর্মের ফলস্বরূপ নয়, পক্ষান্তরে তিনি যে সমস্ত যজ্ঞাদি ইত্যাদি তিনি সম্পাদন করছিলেন এবং ভবিষ্যতে যে তিনি যে কর্মফল পাবেন সেই কর্ম
আশায়।
তিনি একজন রাজা ছিলেন, একজন মহান রাজা যিনি মনুর বংশধর।
So we can question why would he become bewildered.
তাই আমরা প্রশ্ন করতে পারি যে তিনি কেন মোহিত হবেন।
So the answer, one is the answer is that his duty as a king was to follow the principles of dharma.
তার উত্তরে আমরা উত্তর দিতে পারি যে তার কর্তব্য ছিল ধর্ম পথে চলা।
And he should teach those principles to the people in general.
এবং তার এই ধর্মের নীতিগুলি সাধারণ জনগণকে শিক্ষা প্রদান করা উচিত ছিল।
So generally we see that at the beginning of the day of Brahma, one Manu is established, Svayambhuva Manu, and he begins a line of kings, and they establish dharma for the general population.
তো আমরা সাধারণত দেখি যে ব্রহ্মার দিনের শুরুতে একজন মনু স্বয়ম্ভুব মনু তিনি ধর্মের নীতি নির্ধারণ করেন এবং সমস্ত রাজন্যবর্গের কর্তব্য হচ্ছে সেই পদাঙ্ক অনুসরণ করা।
After 71 yuga cycles of 4,300,000 years approximately, then another manu appears and he starts another line of kings, and this goes on 14 times in one day of Brahma.
71 manur je samay kal seta par howar por ja hocche 41 koti 300 bochor 41 koti 3 lakh bochor sei samay kal pratik অতিক্রান্ত হওয়ার পরে আর এক মনুর ব্রহ্মার একদিন সমাপ্ত হয়ে যায়।
And sometimes, for instance, in Kali Yuga, these lines seem to be broken, as in our case. The Manu, the remaining descendant of Manu is not visible.
তো কোন কোন কালে দেখা যায় যে মনুর সেই রাজত্ব মাঝে মাঝে সেটা বিঘ্ন ঘটে বা সেটা কাটা পড়ে যায়। যেমন আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই মনুকে দেখতে পাচ্ছি না।
So that means in our particular Kali Yuga it is very difficult to establish dharma.
তার এই অর্থ হচ্ছে যে আমাদের এই বিশেষ কলিযুগে ধর্মের নীতি স্থাপন করা অত্যন্ত কঠিন।
And it's explained in Bhagavatam that actually the last descendant is hiding up somewhere in the Himalayas. And when Sati Yuga comes again, he manifests himself and he starts the line of kings again, and then dharma is established.
এবং ভাগবতে উল্লেখ করা হয়েছে যে একেবারে শেষ যিনি বংশধর এই মনুর তিনি হিমালয় পর্বতে কোথাও তিনি লুকিয়ে আছেন, গা ঢাকা দিয়ে আছেন, এবং যখন সত্যযুগ শুরু হবে তখন তিনি এসে আবার ধর্ম পুনঃস্থাপন করবেন।
So what is this dharma that they teach?
তাহলে এই ধর্ম কি ধর্ম তারা শিক্ষা প্রদান করেন?
So of course we know there is artha dharma kama moksha, these are the purusharthas.
তো আমরা অবশ্যই জানি যে পুরুষার্থ রয়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ।
So these are taught by the king.
এগুলি রাজারাই শিক্ষা প্রদান করে থাকেন।
Now we'll say, well, where is bhakti there?
আমরা তাহলে বলতে পারি যে ভক্তি কোথায় তাহলে এর মধ্যে?
Chaitanya Mahaprabhu says the fifth purusharth is prema, which we get by bhakti.
চৈতন্য মহাপ্রভু বলেছেন যে পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম যা আমরা ভক্তির মাধ্যমেই পাই।
And these kings, they are teaching other things.
কিন্তু এই রাজন্যবর্গ তারা তো অন্য বিষয়ে শিক্ষা দেয়।
So we will see in the conduct of these kings, we will see in the scriptures itself that there are different subject matters.
তো আমরা এই সমস্ত রাজন্যবর্গের আচার আচরণের মাধ্যমে আমরা দেখতে পারবো এবং শাস্ত্রে বর্ণিত এদের যে বিভিন্ন শিক্ষা আমরা দেখতে পাবো।
So we have the karmakanda section of the Vedas. This is meant for people in general.
তাই আমাদের রয়েছে বেদের কর্মকাণ্ড ভাগ, যেখানে সাধারণ জনগণের উদ্দেশ্যে নীতি নির্ধারণ রয়েছে।
So the three goals, artha, dharma and kama are fulfilled by that.
তো অর্থ, ধর্ম এবং কাম এই তিনটি উদ্দেশ্য এর দ্বারা সাধিত হয়।
The king must take care of the citizens and make sure they get enough food and shelter, etc. That is their artha. He must give them a little more enjoyment. If they're not satisfied with that, that is their kama. And then he must institute dharma to see they don't get out of control and go beyond and start doing sinful activities and consequently suffering.
Rajar kartobbo hocche jeta dekha je janagon jeno abhukto na thake, tara jeno jothajotho bhabe tara khawa dawa korte pare itadi, ebong etao dekha je shudhumatro onno bostro na pe rajanyobargo jeno tara kichu khaddo pay, tara jeno arektu indriyo tripti pay, seta hocche tader kam, ebong tarpor তারা যেন বেয়াড়া না হয়ে যায়, তারা যেন লাইনের বাইরে না চলে যায়, সেই জন্য তাদের দরকার হচ্ছে যে তারা যেন ধর্মের পথে চলে।
So the kings in most ages, they institute this dharma and propagate this for the population at large.
তো সাধারণত প্রতি যুগেই রাজন্যবর্গ তারা এই ধর্ম নীতি তারা নির্ধারণ করেন এবং জনগণকে দিয়ে তারা অনুসরণ করিয়ে নেন।
The population in general wants to live in this world.
সাধারণ জনগণ এই জড়জগতে বেঁচে থাকতে চায়।
So therefore, the king is responsible for maintaining these people.
সেই জন্য রাজার দায়িত্ব হচ্ছে এই সমস্ত লোকেদের পালন করা।
And he teaches the principles of dharma.
এবং তিনি তাদেরকে ধর্মের নীতি শিক্ষা প্রদান করেন।
So this is part of the Vedas, the karma kanda section of the Vedas.
এই হচ্ছে বেদের অঙ্গ, কর্মকাণ্ড বিভাগ বেদের।
So we also have another section called the Jnana Kanda.
আমাদের আরেকটি অঙ্গ রয়েছে, তাকে বলা হয় জ্ঞান কাণ্ড।
That is particularly the Upanishads.
এবং সেটি বিশেষভাবে উপনিষদ গুলি।
So the Upanishads, they negate the Karma Kanda. The Karma Kanda is useless.
উপনিষদ কর্মকাণ্ডের ধিক্কার করেন, বলেন কর্মকাণ্ড বৃথা, সময়ের অপচয়।
It is a lower type of knowledge for people attached to living in the world.
এটি নিম্ন শ্রেণীর জ্ঞান এবং তাদের জন্য যারা এই জগতে বেঁচে থাকতে চায়, এই জগতে বসবাস করতে চায়, তাদের জন্য।
So the higher principles to understand you're not the material body, you are atma.
এর থেকে শ্রেয় তত্ত্ব বা উন্নত তত্ত্ব হচ্ছে এই উপলব্ধি করা যে তোমরা এই দেহ নও।
Give up attachment to all material things.
সমস্ত জড়ের প্রতি, বিষয়ের প্রতি অনাসক্ত হতে হবে, আসক্তি পরিত্যাগ করতে হবে,
and strive for liberation from material bondage.
এবং মুক্তির জন্য এই জড়জাগতিক যে আবরণ রয়েছে এর থেকে মুক্তি প্রাপ্তির জন্য প্রয়াস করতে হবে।
So not too many people are interested in that.
কিন্তু বেশি লোকে এর প্রতি আগ্রহী নয়।
People in sattvagun who are by nature detached from gross enjoyment in the material world and can also access knowledge of atma, these people are qualified.
সত্ত্বগুণে যারা অবস্থিত, যারা এই জড়জগতের প্রতি অনাসক্ত, তারা এই সমস্ত জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়।
However, in the population, particularly when we get to Dwapara Yuga and Kali Yuga, number of people who are sattvic is small.
কিন্তু তা সত্ত্বেও যখন আমরা দ্বাপর যুগ এবং কলি যুগে আসি, তখন যারা এই এর প্রতি যারা আকৃষ্ট তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য।
So the purpose of course of the whole system of varnashram is to raise people from the lower gunas, tamagun and rajagun, to sattvagun.
তো অবশ্যই বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে যে নিম্ন যে গুণগুলি রয়েছে, যেমন রজগুণ এবং তমগুণ থেকে তাদেরকে ঊর্ধ্বে আনয়ন করে সত্ত্বগুণে প্রতিষ্ঠিত করা।
So when the jiva reaches sattvagun, he's qualified to be a brahmana.
তো যখন জীব সত্ত্বগুণে উপনীত হয়, তখন সে ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করে।
And then he's qualified for jnana.
তখন সে জ্ঞান প্রাপ্তির জন্য যোগ্য।
And he can get liberation.
এবং তখন সে মুক্তি পেতে পারে।
So particularly the brahmana who goes for elevation and he goes to the ashramas and then he takes vanaprastha and then he takes sannyas, he becomes qualified for mukti.
তো বিশেষভাবে সে ব্রাহ্মণ যে আশ্রমে যায়, গুরুকুলে যায় এবং যে অধ্যয়ন করে এবং তারপর সে অধ্যয়ন করে সে তারপরে সন্ন্যাস গ্রহণ করে সেই হচ্ছে মুক্তির যোগ্য।
So this is the dharma that the king institutes.
এবং এটি হচ্ছে ধর্ম যা রাজা শিক্ষা প্রদান করে থাকেন।
At the same time we see that many of the kings were great devotees such as Dhruva or Ambarish.
কিন্তু একই সাথে আমরা দেখি যে রাজন্যবর্গের মধ্যে অনেকেই মহান ভক্ত যেমন ধ্রুব অম্বরীশ
some of the devotees were not even interested in being kings because it was too contaminated.
এবং কিছু কিছু রাজন্যবর্গ তারা এমন কি রাজা হতে চাননি কারণ রাজা মানে অত্যন্ত কলুষিত হয়ে যেতে হয় রাজার পদে।
In fact, Ambarish was so absorbed in bhakti that he more or less resigned his duties to other he appointed all of his duties to his ministers and then he was left to bhakti.
বাস্তবে অম্বরীশ মহারাজ তিনি ভক্তির প্রতি এতই আকৃষ্ট ছিলেন এবং এতই তার আগ্রহ ছিল যে তিনি তার সমস্ত রাজন্য যে রাজের রাজকার্য যা ছিল সব তিনি মন্ত্রীদের উপরে তিনি বিন্যস্ত করে দিয়ে তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে গেছেন শুধুমাত্র কৃষ্ণ সেবায় নিযুক্ত
হওয়ার জন্য।
তো সেই সমস্ত রাজন্যদের দুই ধরনের তাদের রোল ছিল তাদের দুই ধরনের ক্রিয়া ছিল যে তারা জনগণকে তারা ধর্ম অর্থ কাম মোক্ষ শিক্ষা প্রদান করেছেন কিন্তু তারা নিজেরা তারা ভক্তি চর্চা করেছেন।
So we'll see also in the Bhagavad Gita there is a progression. Krishna teaches karma yoga and tells Arjuna you're only qualified for karma.
তো আমরা ভগবদ গীতাতেও এই কৃষ্ণ দেখি এই ক্রমোন্নতি রয়েছে কৃষ্ণ তাদেরকে কর্ম শিক্ষা দিচ্ছেন।
And then he says, well, okay, the goal of karma yoga ultimately is to become detached, and this is the goal of jnana.
এবং তিনি শেষ পরিশেষে তিনি বলবেন যে কর্মের শেষ উদ্দেশ্য হচ্ছে কর্মের প্রতি এই জগতের প্রতি অনাসক্ত হওয়া এবং সেটা হচ্ছে জ্ঞানের প্রারম্ভ।
And then in chapter 6 of Bhagavad Gita he teaches Ashtanga Yoga.
তারপর ষষ্ঠ অধ্যায়ে তিনি অষ্টাঙ্গ যোগ শিক্ষা দিয়েছেন।
This is a more effective means of getting liberation than jnana.
এবং তিনি বললেন যে জ্ঞানের থেকে এটি আরো কার্যকরী পন্থা মুক্তি পাওয়ার জন্য।
And then at the end of that chapter then he finally says bhakti is the best.
এবং সেই অধ্যায়ের শেষ শ্লোকে আমরা দেখি তিনি বলছেন ভক্তি হচ্ছে সর্বোত্তম।
So it's a little confusing.
তো এই সবই একটু বিভ্রান্তিকর।
Bhakti is the best, why we have to teach all these other things at all?
যদি ভক্তি যদি সর্বোত্তম তাহলে কেন আমাদের এই পেছনের এই সমস্ত কিছু শিক্ষা দেওয়ার প্রয়োজনই বা রয়েছে?
Why do we have to have chapter 3 of Bhagavad Gita? Why do we have to have chapter 4? Why do we have to have chapter 5?
কেন আমাদের ভগবদ গীতার তৃতীয় অধ্যায় দরকার? কেন বা আমাদের ভগবদ গীতার চতুর্থ বা পঞ্চম অধ্যায় প্রয়োজন? বাস্তবে আমাদের শুধু সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় তো থাকতে পারে বা সবকিছু তাতেই তো সব রয়েছে।
But that is true, but to conform to the scriptural principle that there are different methods for different qualified people such as karma yoga, karma khanda, gyan khanda, etc. All of these methods are mentioned in the Bhagavad Gita also.
কিন্তু সেটা সত্যি হলো যেহেতু বেদের যে সমস্ত কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড ইত্যাদি রয়েছে তাদের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য এই সমস্ত বিষয়বস্তুগুলি ভগবদ গীতার মধ্যে উপস্থাপিত হয়েছে।
And they're also mentioned in the Bhagavatam.
এবং সেই সমস্ত বিষয়সমূহ ভাগবতেও উল্লেখিত রয়েছে।
So of course Bhagavatam is Amala Purana, it's the highest fruit on the desire tree of the Vedas.
Nishandehe Bhagavat hocche Amal Puran ebong ta hocche beder poripokko phol shorup beder poripokko phol shorup.
And in the first canto of Bhagavatam is explained that Narada Muni came to Vasudeva after he had written everything, all the Puranas, the Brahma Sutras, divided the Vedas, wrote the Mahabharata and everything for the people of Kali Yuga, and still he was dissatisfied.
Narad Muni, Srimad Bhagavatam, প্রারম্ভে উল্লেখ রয়েছে যে কিভাবে নারদ মুনি তার সরি ব্যাসদেবের সবকিছু লেখা শেষ বেদ পুরাণ সবকিছু লিখেছেন কিন্তু তা সত্ত্বেও তিনি মনের মধ্যে তিনি অসন্তুষ্ট।
And then Narad Muni says this is all a waste of time.
এবং তারপর নারদ মুনি বললেন যে সবই হচ্ছে সময়ের অপচয় মাত্র।
You're catering to the people and the gunas.
তুমি শুধুমাত্র ত্রিগুণের জর্জরিত মানুষের তুমি আহার প্রদান করলে মাত্র
You're telling the people in Tamaguna to worship Shiva, the people in Rajaguna to worship Brahma, the people in Sattvaguna to worship Vishnu.
তুমি তমগুণে আচ্ছন্ন মানুষকে বলছো শিবের পূজা করতে, রাজগুণে আচ্ছন্ন মানুষকে বলছো ব্রহ্মার পূজা করতে, এবং সত্যগুণে আচ্ছন্ন মানুষদের বলছো বিষ্ণুর পূজা করতে।
So certainly this is what Karmakanda does.
নিঃসন্দেহে কর্মকাণ্ড এইভাবেই এই 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 ক্রিয়া করে, এটাই কর্মকাণ্ডের কাজ।
Part of the scripture.
এবং তার শাস্ত্রের অঙ্গ।
So Narada Muni says, this is not going to work in Kali Yuga.
নারদ মুনি বললেন যে কলি যুগে তোমার এই ফন্দি কাজ করবে না।
People are not intelligent.
মানুষেরা নির্বোধ, তারা তাদের বুদ্ধি নেই, বুদ্ধিহীন।
Shiva Purana says Shiva is Bhagavan, they'll accept that as absolute fact and they won't inquire further.
শিব পুরাণে বলা হয়েছে শিব হচ্ছে ভগবান, তারা শুধুমাত্র ওইটুকু গিলে থুয়ে আর এগোবে না।
People are very maturely attached. Once they become get their enjoyment from worshiping devatas, they won't change and go beyond that to get to sattva-guna.
Jara jagatir proti jagatik bishayer proti manush ottonto ashokto, jokhon tara indriyo bishoy somuho pabe devotader puja korar maddhome, tar urdhe tara ar jete chaibe na.
People are lazy.
Manush alosh.
If they go to the trouble of learning one type of worship, they don't want to change to anything else.
Tara jodi ek dhoroner আরাধনার পন্থা যদি শেখে তাহলে তারা পরিবর্তন করে অন্য কিছু শিখবে না।
They have very short lifetime, so therefore they don't have time to go from one method to another and learn different things.
তারা অল্পায়ু, সুতরাং তারা এক পন্থা শেখার পরে আরেক পন্থা শেখবার মতো তাদের ধৈর্য নেই।
And of course there's no varnashram system in fact because there's no descendants of Manu around.
এবং কোনো বর্ণাশ্রমের কোনো রকম পন্থা কোনো লেশ নেই, কারণ মনুর কোন বংশধররা আর উপস্থিত নয়।
So the jiva cannot gradually progress over many many lifetimes from tamogun to rajogun to sattogun.
সুতরাং জীব ক্রমে ক্রমে অনেক জীবন পেরিয়ে আস্তে আস্তে সে তমগুণ থেকে রজগুণ থেকে সত্যগুণে উন্নীত হওয়ার মতন তার সুযোগ নেই।
So therefore for the people of Kali Yuga you only recommend one method.
সেই জন্য কলির কলিহত মানুষের জন্য তুমি একটি পন্থা অবলম্বন, একটি পন্থা প্রদর্শন করো, একমাত্র একটি পন্থা প্রদর্শন করো।
And one object of worship.
এবং এক আরাধ্য বস্তু।
So the one method is not karma yoga or jnana yoga or astanga yoga but bhakti yoga.
সেই এক পন্থা বা একটি পথ, একমাত্র পথ কর্মযোগ নয়, জ্ঞান যোগ নয়, অথবা অষ্টাঙ্গ যোগ নয়, কিন্তু
and the object is not a devata and not even Vishnu, it is Krishna.
এবং সেই উপাস্য বস্তু সে কোনো দেবতা নয় বা কোনো কিছু নয়, তিনি হচ্ছেন কৃষ্ণ।
And the goal is not artha, dharma, kama or moksha, it is prema.
এবং আমাদের যে মূল প্রেম, যে প্রয়োজন বা যে মূল উদ্দেশ্য, তা অর্থ, ধর্ম, কাম বা মোক্ষ নয়, তা হচ্ছে প্রেম।
Of course, this is not unique to the Bhagavatam in the sense that other scriptures, of course, come to this conclusion also.
শ্রীমদ ভাগবতে শুধুমাত্র অনন্যভাবে এই বিষয়বস্তু বলেন না, অন্যান্য শাস্ত্রও এই বিষয়বস্তুর উত্থাপন রয়েছে।
In other words, Bhagavatam cannot contradict all the other shastras. It cannot contradict the Vedas or the Upanishads or the other Puranas or the Smritis.
পক্ষান্তরে বলা যায় যে ভাগবত অন্যান্য যে শাস্ত্রগুলি রয়েছে, যেমন উপনিষদ, পুরাণ, স্মৃতি, বেদ, তাদের মানে পরস্পর বিরোধী কথা ভাগবত বলতে পারেন না।
The difference is that it is very difficult to find that conclusion by going through one work or the other. You have to go through everything and then extract the conclusion.
পার্থক্যটা হচ্ছে যে সেই সমস্ত শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে সহজে সেই যে মূল যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে উপনীত হওয়া অত্যন্ত কষ্টকর, আপনাকে অনেক নিংড়ে নিংড়ে সেই সিদ্ধান্ত বের করে নিয়ে আসতে হবে।
So previously Vedavyas actually did that or attempted to do that by writing the Brahma Sutras.
পূর্বে বেদব্যাস তিনি তা করেছিলেন ব্রহ্মসূত্র রচনার মাধ্যমে, বেদান্ত সূত্র করে।
So So the initial proposition there that jnana is superior to karma.
সেখানে প্রাথমিক উল্লেখ হচ্ছে যে জ্ঞান কর্মের থেকে উন্নত.
And that ultimately jnana means bhakti.
এবং পরিশেষে জ্ঞানের অর্থ হচ্ছে ভক্তি.
The highest knowledge is bhakti.
সর্বোত্তম জ্ঞান হচ্ছে ভক্তি.
And the goal of bhakti is only bhakti in the form of prema.
এবং ভক্তির উদ্দেশ্য হচ্ছে প্রেম রূপক ভক্তি, প্রেম রূপী ভক্তি.
So based on the Upanishads, the Brahma Sutras come to this conclusion.
তো উপনিষদের উপরে ভিত্তি করে ব্রহ্মসূত্র এই সিদ্ধান্তে উপনীত হয়েছে.
So then we can say, well, already the conclusion is there, why do we need Bhagavatam?
তাহলে আমরা বলতে পারি যে তাহলে তো মূল যে সিদ্ধান্ত সে তো রয়েছে, সুতরাং কেন আমাদের আবার ভাগবতমের প্রয়োজন?
Unfortunately, the Brahma Sutras are sutras.
দুর্ভাগ্যবশত ব্রহ্মসূত্র সূত্র রূপে রচিত.
So sutras are very concise statements.
সূত্র অত্যন্ত স্বল্প আকারে কিছু কিছু উক্তি.
So they are liable to a great degree of interpretation.
এবং সেই জন্য সেগুলি অনেক যে ব্যাখ্যা নির্ভরশীল হয়ে পড়ে.
So difficult to for us today to actually get the right conclusion.
তো আমাদের পক্ষে আজকের দিনে যথাযথ সিদ্ধান্ত প্রাপ্ত হওয়া অত্যন্ত কষ্টকর বা কঠিন.
Now of course the attempt is good to actually get the conclusion of shastra by taking the genuine shastras, that is all the Vedas and Upanishads, and logically analyzing using the principles of interpretation found in the scriptures themselves to come out with the actual meaning. That principle is good.
অবশ্যই এই তত্ত্বটা ভালো যে সেই ভাগ সেই যে সেগুলি ব্যাখ্যার জন্য যে সমস্ত বৈদিক শাস্ত্র রয়েছে, যেমন বিভিন্ন পুরাণাদি রয়েছে বা বিভিন্ন উপনিষদ রয়েছে, এগুলি সব পড়ে তারপরে তার মধ্যে থেকে যে সেই সিদ্ধান্তে উপনীত হন.
Unfortunately, people after that had difficulty understanding the real meaning of those.
কিন্তু দুর্ভাগ্যবশত সাধারণ মানুষেরা সেই রচনা হওয়ার পরে তারা সেই তার যে মূল যে অর্থ বা তার যে অন্তর্নিহিত যে গূঢ় রহস্য তা তারা বুঝতে সম্পূর্ণ অক্ষম বা তারা কোনোদিন সমর্থ হতে পারেনি.
And therefore we have a whole group of Vedantas studying the Brahma Sutras coming to a very, very different conclusion.
সেই জন্য আমাদের এক বিশাল এক দল বৈদান্তিক রয়েছে যারা বেদান্ত পড়ে তারা ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে হাজির হয়েছে.
So in that interpretation, the conclusion is we don't do bhakti, we do jnana.
এবং সেই সমস্ত যে সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তে তারা পেয়েছে যে আমরা ভক্তি চর্চা করি না, আমরা জ্ঞান চর্চা করি.
And the goal is to give up our false identity as jiva and become brahman.
এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মিথ্যা যে অহংকার রয়েছে তা পরিত্যাগ করে আমরা ব্রহ্মে লীন হয়ে যাই.
And that final state is oneness, where there is no identity of the Supreme Lord and Jiva, consequently there is no service, and consequently there is no real Ananda.
এবং সেই যে প্রাপ্তি তা হচ্ছে যে ব্রহ্মের সাথে আমাদের একত্ব, আমরা এক হয়ে যাই ভগবানের সাথে, ভগবান জীব বলে কোন রকম আর ভেদাভেদ নেই, এবং যেহেতু সেখানে সেবার কোন সুযোগ নেই সেই জন্য সেখানে আনন্দ নেই.
So the conclusion is actually correct, and it discards everything, and it doesn't cater to sattva-gun, rajagun, tamagun at all. It is difficult to get that conclusion by most people today.
কিন্তু যদিও সেই সিদ্ধান্তে যে উপনীত হয় যে তা প্রায় বেশিরভাগটুকুই ঠিক, কিন্তু যেহেতু মানুষ সত্যগুণ রজগুণ তমগুণের মধ্যে আচ্ছন্ন সেই জন্য তারা সেই সিদ্ধান্তে সেইটুকুতেও তারা পৌঁছতে পারে না.
So therefore Narada Muni said to Vyas, you must write a work which clearly gives the conclusion which is in the Brahma Sutras, but it has to be clear to everyone.
সেই জন্য নারদ মুনি ব্যাসদেবকে তিনি আদেশ করলেন যে তোমাকে এমন ধরনের একটা রচনা করতে হবে যাতে যা বেদে রয়েছে কিন্তু আবার একই সাথে অত্যন্ত স্পষ্ট আকারে যা বর্ণিত হবে।
So therefore he wrote or actually rewrote the Bhagavad Purana to become the Srimad Bhagavatam as we know it.
তো সেই জন্য তিনি পুনর রচনা করলেন, তিনি রচনা করলেন বা তিনি বলতে পারেন পুনর রচনা করলেন শ্রীমৎ ভাগবত রূপে যা আজ আমাদের সামনে উপস্থিত।
So though the Bhagavatam is very big, we have 12 cantos.
যদিও শ্রীমৎ ভাগবত অনেক বৃহৎ আকার, আমাদের দ্বাদশ 12টা স্কন্দ রয়েছে তাতে।
And it also speaks of karmakanda, dharma, varnashram.
এবং তাতেও কর্মকাণ্ড, ধর্ম, বর্ণাশ্রমের বিষয়ে আলোচনা রয়েছে এবং তা জ্ঞানের আলোচনাও করে থাকে।
If you look in the third canto, Kapila speaks about jnana. If you look in 11th canto, Krishna speaks to Uddhava about jnana and merging in Brahman.
যদি আপনারা তৃতীয় স্কন্ধে অধ্যয়ন করেন তো দেখবেন যে কপিল দেব তিনি জ্ঞানের আলোচনা করেছেন। যদি একাদশ স্কন্ধ অধ্যয়ন করেন তো দেখবেন কৃষ্ণ উদ্ধবকে তিনি জ্ঞান এবং ব্রহ্মে লীন হওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
And in the second canto, in the third canto, in the 11th canto, we also have descriptions of Astanga Yoga.
এবং দ্বিতীয় স্কন্ধে এবং অষ্টম স্কন্ধে এবং একাদশ স্কন্ধে অষ্টাঙ্গ যোগের বর্ণনাও রয়েছে।
Still, very clearly, if we take the whole Bhagavatam, we'll understand that we have to reject all these other processes and do bhakti.
তবু অত্যন্ত স্পষ্টভাবে ভাগবতে উল্লেখ রয়েছে, হ্যাঁ, আমরা যদি ভাগবত পুরোপুরি অধ্যয়ন করি তো দেখবো যে আমাদের এই সমস্ত অন্যান্য পন্থাগুলিকে ঝেঁটিয়ে বের করে দিয়ে আমাদেরকে একমাত্র ভক্তি করতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে।
That of course is the whole purpose of Narada Muni here to King Vrishabhadatta. Give up your karmakanda and take to the process of bhakti.
এবং সেটাই নারদ মুনি এখানে প্রাচীন বর্হিকে তিনি গুতিয়ে গুতিয়ে শিক্ষা দিচ্ছেন, প্রায় বলতে যে অন্যান্য সব পন্থা তুমি পরিত্যাগ করো, করে ভক্তি গ্রহণ করো।
And of course not only to do bhakti but to do bhakti to Krishna.
শুধুমাত্র ভক্তি চর্চা নয় কিন্তু কৃষ্ণে ভক্তি অনুশীলন।
Now of course throughout the Bhagavatam we'll see the avatars described.
নিঃসন্দেহে আমরা শ্রীমদ ভাগবতের পুরো ভাগবতে আমরা দেখবো যে বিভিন্ন অবতার চরিত বর্ণন।
This is one of the topics of a Purana, Ishanukata, to speak of the avatar forms of the Lord and the great devotees.
এটি হচ্ছে পুরাণের একটি লক্ষণ, ঈশানুকথা, যে ভগবানের অবতারগণ এবং তার ভক্তগণের কথা আলোচনা করা।
And because they are the Supreme Lord, all of their activities are very attractive.
এবং যেহেতু এই অবতারগণ সবই পরমেশ্বর ভগবান, তাদের সমস্ত লীলাবিলাস অত্যন্ত মনোসংযোগ বা অত্যন্ত আকর্ষণকারী।
But still, the presentation of Bhagavatam is meant to show that Krishna is, of all the forms of the Lord, the most attractive.
কিন্তু শ্রীমৎ ভাগবতের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণ সমস্ত ভগবানের রূপের মধ্যে এই কৃষ্ণ রূপ হচ্ছে সর্বাকর্ষক।
And therefore we have the whole 10th canto dedicated to describing the form, qualities and activities of Krishna.
সেই জন্য আমাদের এই পুরো দশম স্কন্ধ রয়েছে কৃষ্ণের রূপ, গুণ এবং লীলা বর্ণনের জন্য।
So therefore Bhagavatam very clearly gives us the conclusion of everything.
তাই ভাগবতম অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সবকিছুরই নির্যাস ও সবকিছুর সিদ্ধান্ত আমাদের কাছে উপস্থাপন করেছে।
At the same time, like Bhagavad Gita and like the Vedas, it gives all the methods.
এবং যুগপৎ ভাবে তা ভাগবত গীতা এবং সমস্ত বেদের মতন সমস্ত অন্যান্য পন্থাগুলিও আমাদের কাছে উপস্থাপন করে।
But the devotee should not become bewildered.
কিন্তু ভক্তের বিভ্রান্ত হওয়া উচিত নয়, পথভ্রষ্ট হওয়া উচিত নয়।
Those who are not devotees can become bewildered.
যারা ভক্ত নয় তারা হয়তো পথভ্রষ্ট হতে পারে।
And actually that is the intention of the author.
এবং সেটা কিন্তু লেখকের উদ্দেশ্য।
Those who are not qualified should not get the knowledge.
যারা যোগ্য নয় তারা যেন এই জ্ঞান না পায়।
That is why we have this system. Somebody speaks to somebody. Here Narada Muni speaking to King Prashnabhar.
সেই জন্য আমাদের এই পন্থাটা রয়েছে এর মধ্যে, যে কেউ না কেউ কাউকে বলছেন, যেমন নারদ মুনি প্রাচীন মুনিকে বলছেন, যেমন আমরা দেখি সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত রাজাকে বলছেন, অথবা আমরা দেখি নারদ মুনি বেদব্যাসকে বলছেন. ভক্ত তিনি যোগ্য ব্যক্তিকে বেছে নেন এবং তাকেই তিনি এই জ্ঞান দান করেন.
So that is why we have a parampara system.
এর জন্যই আমাদের একটি পরম্পরা ধারা রয়েছে.
The knowledge comes through selected qualified persons.
জ্ঞান তা অবতরণ করে নির্দিষ্ট বা বেছে বেছে নেওয়া ব্যক্তিত্ব বিশেষের মাধ্যমে.
So when Sukadev speaks, of course he was speaking to a lot of different people there in the assembly of Pariksha. There were Gyanis, there were Yogis, there were Karmis, and there were devotees there also.
যেমন সুখদেব গোস্বামী তিনি যখন সেই সভায় বলছিলেন, অবশ্য সেই সভায় অনেক রকম মানুষ ছিল, যেমন জ্ঞানী ছিল, যোগী ছিল, অষ্টাঙ্গ যোগী ছিল, এমনকি নারদ মুনি এবং ব্যাসদেব সেই সভায় উপস্থিত ছিলেন, যারা ছিলেন তার গুরু. তো কিভাবে আমরা সবকিছু সবার কাছে উপস্থাপনা করবো?
The highest knowledge we have to hide from those who are not qualified.
সেই জন্য সর্বোত্তম জ্ঞান যারা যোগ্য নয় তাদের কাছে, তাদের থেকে আমাদেরকে একটু সংগোপন করে রাখতে হবে, লুকিয়ে রাখতে হবে.
Those who are qualified will understand what's hidden.
এবং যারা যোগ্য তারা সেই সেই যে লুকানো বস্তু তারা সেটাও ধরে নেবেন বা তারা বুঝে নেবেন.
So Vishnu Chakrabarti gives an analogy. He says, Bhagavatam is like Mohini Avatar.
Vishnu Chakrabarti Thakur tini ekti upoma diyechen je Bhagavatam hocche Mohini Avatar er moto.
So many Mohini Avatar, Mohini means of course bewildering. So she, the Lord took the form of a woman, Mohini, and she was very attractive.
Mohini obosho, Mohini shabder ortho hocche ja sammohon kore kauke. To Bhagavan tini ek nari rup dharon korechilen অসুরদেরকে বিমোহন করতে, এবং তার যে সৌন্দর্য, যে তার অঙ্গভঙ্গি বা তার যে রূপ তা দেবতা অসুরগণকে বিমোহিত করেছিল.
Of course the purpose was to actually get the nectar.
নিঃসন্দেহে উদ্দেশ্য ছিল অমৃত প্রাপ্তি.
After all the effort of churning the milky ocean, the demons stole the nectar.
এই ক্ষীর সাগর মন্থনের পরে, এত প্রচেষ্টার পরে অসুরেরা তারা এই অমৃত অপহরণ করেছিল. এবং যেহেতু অমৃত অসুরগণের হাতে, তারা তা পান করার ফলে তারা আরো শক্তিশালী হবে এবং তারা দেবতাদেরকে পরাস্ত করবে. তো দেবতারা আশাহত হয়েছে.
All of their work had gone in vain.
এবং তাদের সমস্ত পরিশ্রম বিফলে গেল.
So the Supreme Lord appeared in the form of Mohini.
তাই পরমেশ্বর ভগবান মোহিনী রূপে তিনি অবতীর্ণ হয়েছে.
So she approached the demons.
সুতরাং তিনি অসুরদের কাছে গেলেন.
When the demons saw Mohini, they were bewildered.
যখন অসুরেরা মোহিনীকে দেখলেন তারা পুরো বিমোহিত হয়েছে.
So when they saw her, they thought, she is so beautiful and she likes us.
তাকে যখন তারা দেখলেন বললেন, এই মহিলা, এই নারী এত অপরূপা এবং সেই নারী আমাদেরকে পছন্দ করছেন.
She's smiling at us.
তিনি আমাদের দিকে হাসছেন.
She's coming towards us.
তিনি আমাদের দিকে এগিয়ে আসছেন.
So therefore, what should we do?
তাহলে আমরা এখন কি করি?
We should do anything she says.
আমাদের তিনি যা বলবেন তাই করবো.
So then Mohini came and smiled and then she said, give me the nectar.
তারপর মোহিনী আসলেন, একটু মৃদু হাসলেন আর বললেন, অমৃত আমার হাতে দাও.
And so in great bewilderment after going through the labor of churning the ocean and stealing the nectar, they very freely gave it to Mohini.
তো সম্পূর্ণভাবে বিমোহিত হয়ে এত কষ্ট করে এই সমুদ্র মন্থন করার পরে, তারপরে এই অমৃত হাতে পাওয়ার পরে তা এই মোহিনীর কথা মতো তার হাতে তুলে দিলেন.
And they thought, because she loves us, she will give it back to us.
এবং তারা ভাবলো যে যেহেতু এই মহিলা আমাদের সাথে প্রেম করে সেই জন্য সে নিশ্চয়ই আমাকে সেই এই মহিলা আমাদের কাছে আবার এই অমৃত ফেরত দেবে কিন্তু মোহিনী সেই অমৃত নিয়ে দেবতাদেরকে দিলেন
So in this way, without even having to fight, the Supreme Lord tricked the demons.
তো এইভাবে পরমেশ্বর ভগবান বিনা যুদ্ধে অসুরদেরকে তিনি অসুরদের সাথে তিনি প্রতারণা করলেন
So the Bhagavatam is like Mohini.
তাই ভাগবতম মোহিনীর মতো
It tricks the demons.
তা অসুরদেরকে প্রতারণা করে
They cannot get the nectar of the Bhagavatam.
তারা ভাগবতের যে অমৃত তারা তা পেতে পারে না
the nectar of the Bhagavatam is the sweetness of Krishna
এবং ভাগবতের অমৃত হচ্ছে কৃষ্ণের মাধুর্য
so how does that happen they will see all these other things they will see the karma kanda they will see the gyan they will see the yoga
এবং তা কিভাবে হয় না তারা এই কর্ম দেখবে তারা এই জ্ঞান দেখবে এই সমস্তগুলি দেখবে তারা
And when they see Krishna's activities, they say, oh, those are material activities.
এবং তারা যখন কৃষ্ণের যে ক্রিয়াকলাপ দেখবে তখন তারা বলবে এগুলি সব জাগতিক ক্রিয়াকলাপ
so on the other hand the devotees of the lord will not be bewildered
অতএব পক্ষান্তরে বা অন্যভাবে অন্যদিকে ভগবত ভক্তগণ বা কৃষ্ণের ভক্তরা তারা বিমোহিত হবে না
they will see that all these other topics are secondary and ultimately are condemned
এবং তারা দেখবে যে অন্যান্য যে সমস্ত যা কিছু বিষয়বস্তু রয়েছে এগুলি সব হচ্ছে গণ্য এবং তা গর্হিত
this is of course stated at the very beginning by Narad Muni
অবশ্যই একদম প্রথমেই নারদ মুনি এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন
stated in the first verse of bhagavatam
শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকেই তার উল্লেখ
second verse of bhagavatam
দ্বিতীয় শ্লোকে তার উল্লেখ
third verse of bhagavatam
তৃতীয় শ্লোকে তার উল্লেখ
it's stated at the conclusion of the bhagavatam in the 12th canto
এবং দ্বাদশ স্কন্ধের যে ভাগবতের সিদ্ধান্ত সেখানেও উল্লেখ রয়েছে
same principle krishna is the supreme entity
একই তত্ত্ব কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান
the process of realizing krishna is bhakti and nothing else
এবং কৃষ্ণকে উপলব্ধি করার একমাত্র পদ্ধতি বা পন্থা হচ্ছে ভক্তি আর অন্য কিছুই নয়
and the goal of bhakti is to perfect that bhakti until it becomes prema
এবং ভক্তির উদ্দেশ্য হচ্ছে এই ভক্তি অনুশীলন করা যতক্ষণ পর্যন্ত না তা প্রেমে পর্যবসিত হবে
so the devotees will understand that
এবং ভক্ত তা হৃদয়ঙ্গম করবে
so the devotees get the nectar they get the highest fruit of the tree of the vedas
তাই ভক্ত সেই যে বেদ বেদরূপী যে বৃক্ষ সেই বৃক্ষের যে অমৃত ফল ভক্তই তা আস্বাদন করে
And those who are materialists or whatever, they will get the other fruits on the tree.
এবং যারা জাগতিক তারা অন্য ফল পাবে অরসজ্ঞ কাক চুষে
At the same time, of course, Sukadeva is a little compassionate.
অবশ্যই একই সাথে সুখদেব তিনি অতি দয়ালু
And the hope is that some of these karmis and gyanis and yogis by hearing about the jnana or the karma that they become attracted but because they also hear about Krishna, they can also become attracted.
তো এই সমস্ত জ্ঞানীরা কর্মীরা তারা এই যে জ্ঞান কর্ম ইত্যাদি এই সমস্ত বিষয়বস্তু তারা শ্রবণ করবে কিন্তু তারা হয়তো তারা এই কৃষ্ণ বিষয়ে যে রয়েছে এই কৃষ্ণ বিষয়ে শ্রবণের মাধ্যমে তারা হয়তো এর প্রতি আকৃষ্ট হবেন এই আশা
So it is not impossible that people who are attached to one process can actually become attracted to Krishna because Krishna is the most attractive.
তো এটা অসম্ভব কিছু নয় যে যে যারা একটি পন্থার প্রতি বা একটি পদ্ধতির প্রতি আকৃষ্ট হ্যাঁ তারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবেন না কারণ কৃষ্ণ কিন্তু সর্বাকর্ষক
and that of course we see an example of Sukadev
এবং তা আমরা সুখদেবের দৃষ্টান্তেই আমরা সেটা দর্শন করতে পারি
Sukadev was Atmarama that means he was interested in liberation not in Krishna
সুখদেব তিনি ছিলেন আত্মরাম তার মানে হচ্ছে তিনি ব্রহ্মে অবস্থিত ছিলেন এবং তিনি কৃষ্ণে আগ্রহী ছিলেন না ছিলেন না
this must have been in previous life and because when he was still in the womb of Vasudeva's wife already in the womb he refused to come out because he said if I see the material world I may get attracted to Maya so I will simply concentrate on Brahman in the womb that's it
নিঃসন্দেহে তার এই উপলব্ধি পূর্ব জন্মের কারণ তিনি যখন ব্যাসদেবের স্ত্রীর গর্ভে তিনি অবস্থান করছিলেন সেই সময় তিনি বলছেন না আমি এই জগতে পদার্পণ করব না কারণ তাহলে আমি মায়ার দ্বারা বিমোহিত হব সুতরাং তিনি তো ব্রহ্ম উপলব্ধ ছিলেন সেখানে থাকতে
Vyasadeva of course had very high hopes for his son
Vyasadeva নিশ্চয়ই অত্যন্ত উচ্চ আশা ছিল তার সন্তানের জন্য
but unfortunately his son would not come out of the womb
কিন্তু দুর্ভাগ্যবশত তার পুত্র সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসবেন না
they would have arguments
এবং তাদের বিতর্ক চলত
Sukadeva in the womb would refuse to come out
Sukadeva তিনি মাতৃগর্ভ ছাড়তে তিনি রাজি ছিলেন না
he would not follow the order of his father
তিনি তার পিতার আদেশ মানবেন না মানতেন না
so Vyasadeva was frustrated so finally he thought of a plan
তো ব্যাসদেব তিনি বিরক্ত হয়ে অবশেষে তিনি একটি পরিকল্পনা করলেন
he went to Dwarka and he persuaded Krishna to come
তিনি দ্বারকায় গেলেন এবং কৃষ্ণকে তিনি অনুরোধ করলেন আসবার জন্য
So Krishna came to Vyasa's ashram.
তো কৃষ্ণ ব্যাসদেবের আশ্রমে এলেন.
And then he began, Krishna began speaking to Sukadeva who was still in the womb.
তারপর কৃষ্ণ সুখদেব মাতৃগর্ভে অবস্থিত সুখদেবের সাথে বিভিন্ন ভাবে তিনি তার সাথে কথা বলতে লাগলেন.
And Krishna pleaded with Sukadeva, you have to come out of the womb because your father wants to teach you the Vedas.
এবং কৃষ্ণ সুখদেবকে অনুরোধ করলেন যে দেখো বাবা তুমি বেরিয়ে আসো তোমার বাবা চাইছে তোমাকে বেদ শিক্ষা দিতে তুমি এসো মাতৃগর্ভ ছাড়ো এবারে
so sukadev says no because I do not want to become attracted to maya
sukadev বললেন না আমি বেরোব না আমি মায়ার প্রতি আকৃষ্ট হব না
so then krishna said well you'll solve that problem I swear that when you come out of the womb maya will not in any way affect you
krishna বললেন যাই হোক সেটাই যদি সমস্যা হয় আমি তোমার সেই সমস্যার সমাধান করে দিচ্ছি আমি প্রতিজ্ঞা করলাম হ্যাঁ আমি ঘোষণা করলাম যে তুমি যখন মাতৃগর্ভ ছেড়ে তুমি বেরিয়ে আসবে মায়া তোমাকে স্পর্শ করবে না
so of course Sukadev also known that Krishna is the controller of Maya
এবং নিঃসন্দেহে সুখদেব এটাও জানতেন যে কৃষ্ণ হচ্ছেন মায়াধীশ তিনি মায়ার নিয়ন্ত্রণকারী
So he had no excuse and he had to come out.
তো তার আর কোনো অজুহাত নেই তো তাকে তো এবার বেরিয়ে আসতেই হবে
but he was very clever immediately came out he turned away ran away from his father
কিন্তু তিনি ছিলেন ভীষণ চতুর তাই তিনি যেই মাতৃগর্ভ থেকে তিনি পদার্পণ মাতৃ জঠর থেকে তিনি বেরিয়ে এলেন তিনি ঘুরলেন ঘুরে তিনি দৌড়াতে শুরু করলেন তিনি বাবাকে ছেড়ে দিয়ে
I'm not attached to family I'm not attached to father and mother
আমি পরিবারের প্রতি আসক্ত নই আমি বাবা মার প্রতিও আসক্ত নই
and he went into the forest where no one could find him and he sat under a tree and went into samadhi of brahman
এবং তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন এবং তিনি কোন বৃক্ষতলে তিনি উপবেশন করে তিনি ব্রহ্মে সমাহিত হলেন
so then Vyasadeva had another plan
তারপর ব্যাসদেবের আরেকটি পরিকল্পনা ছিল
so in his mind because he's sarvajna he knows everything he knew exactly where Sukadev was sitting
so তার মনে মনে যেহেতু ব্যাসদেব সর্বজ্ঞ সেই জন্য তিনি সঠিক জানতেন যে সুখদেব কোথায় অবস্থান করছেন
so he ordered his disciples you go to that particular place and when you see him at samadhi then you begin to recite bhagavatam
তো তিনি তার শিষ্যগণকে বললেন যে তোমরা যাও ওখানে তোমরা ওখানে গিয়ে চুপি চুপি তোমরা ওখানে গিয়ে দেখবে যে তো ওখানে কোথায় রয়েছে সে এবং তারপর সেখানে গিয়ে তোমরা শ্রীমদ ভাগবত তোমরা পাঠ করবে
so the disciples went there and they saw Sukadev there in trance and they began reciting bhagavatam
তো শিষ্যগণ তারা সেখানে গেলেন এবং তারা গিয়ে দেখলেন যে সুখদেব তিনি ব্রহ্মে সম্পূর্ণভাবে সমাধিস্থ তো তারা সেখানে গিয়ে তারা শ্রীমদ ভাগবতম পাঠ করতে লাগলেন
so he was in the bliss of brahman
তিনি ব্রহ্মানন্দে নিমগ্ন ছিলেন
but when he heard the passage of krishna suddenly his ananda became greater
কিন্তু যখন তিনি এই কৃষ্ণ লীলা তার কর্ণগোচর হলো তার আনন্দ বৃদ্ধি প্রাপ্ত হলো
so his samadhi broke and he began listening to the bhagavatam instead
তো তার সমাধি অবস্থা ভঙ্গ হলো এবং তিনি শ্রীমদ ভাগবতম শ্রবণে মনোনিবেশ করলেন
So in this way, a person who was attached to Brahman and impersonal liberation, became a great devotee of the Lord.
তো এইভাবে এমন একজন ব্যক্তিত্ব যিনি ব্রহ্মে লীন ছিলেন এবং যিনি যে ভগবানের যে এই যে ব্রহ্ম পর্যায়ে যিনি আসক্ত ছিলেন তিনি কৃষ্ণ কৃষ্ণের প্রতি পূর্ণরূপে আকৃষ্ট হলেন.
So this can also happen, though the Bhagavatam may be bewildering to the karmis and the gyanis and the yogis. At the same time, if it is presented by a devotee of the Lord, then it can also act as an instrument to attract them away from those methods and to become devotees.
So ei ghotona ajo ghorte pare je jemon jodi kono shuddho bhakter sansparshe ashe ha tahole ei je gyani karmi yogi তারা যে সমস্ত পন্থা অবলম্বন করছে সেই পন্থা থেকে তারা কৃষ্ণ ভক্তি পন্থা তারা গ্রহণ করতে সক্ষম হতে পারে যদি তারা কোন রকম সেই রকম ধরনের উপযুক্ত শুদ্ধ ভক্তের করুণা লাভ করে.
There's another reason given why Bhagavatam, even though it's ultimately presenting bhakti and Krishna and prema, seems to have so many other topics.
আরেকটি কারণ দেওয়া হয়েছে যে যদিও শ্রীমদ ভাগবতম সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তি উপস্থাপনা করা সত্ত্বেও তার সাথে সাথে তার কর্ম জ্ঞান ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিভিন্ন বিষয় কেন উপস্থাপনা করে থাকে.
So Bhagavatam actually is non-different from Krishna.
আসলে ভাগবতম কৃষ্ণ থেকে অভিন্ন.
And Krishna appears differently to different people.
এবং কৃষ্ণ ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন রূপে তিনি অবতীর্ণ হন.
So therefore Bhagavatam has that same potency.
তাই ভাগবতমেরও সেই একই শক্তি আছে.
So for instance when Krishna came into the arena of Kamsa and Mathura many types of people saw him.
যেমন উদাহরণস্বরূপ কৃষ্ণ যখন সেই কংসের সেই যে আলয়ে তিনি যখন এসেছিলেন বা সেই কংসের যে সেই যজ্ঞশালা তিনি যখন উপস্থিত হয়েছিলেন ভিন্ন ভিন্ন ব্যক্তিরা তাকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করেছিলেন.
And they all saw him completely differently.
এবং তারা সম্পূর্ণ আলাদা ভাবে তাকে দেখলেন.
But it was only one person, a 12-year-old boy.
কিন্তু সে ছিল একমাত্র একজনই ব্যক্তিত্ব এবং মাত্র 12 বছর বয়স.
So when the women saw him, the women of Mathura saw him, then their conjugal rasa became intensified and they saw him as Cupid personified, very beautiful boy.
যখন মথুরার নারীগণ তাকে দর্শন করলেন তখন তাদের যে পরকীয়া প্রেম বা তাদের যে সেই মাধুর্য প্রেম সেই প্রেম উত্থলিত হলো এবং তারা তাকে কন্দর্প রূপে তারা দর্শন করলেন স্বয়ং কামদেব যেন মূর্তিমান কাম রূপে কামদেব রূপে তারা তাকে দর্শন করলেন.
When Vasudeva and Devaki saw him they said oh that is our son.
এবং বাসুদেব এবং দেবকী যখন দেখলেন তখন বলেন ও এই তো আমাদের আদরের দুলাল.
And they also felt pity. He is there's Krishna and Balaram are very small and these wrestlers are huge.
এবং তারা তাকে দর্শন করে তাদের করুণা হলো যে কৃষ্ণ বলরাম এই যে ছোট ছোট দুটো শিশু এবং এই চানুর মুষ্টিক তারা এমন লৌহ মানব.
So they felt what is called karunya rasa, that is compassion.
সেই কারুণ্য রস উত্থিত হলো তাদের হৃদয়ে.
Krishna's cowherd friends also came to Mathura with Krishna. When they saw Krishna in the arena with Balaram with the elephant tusk, they were joking with him.
তো কৃষ্ণের যে সমস্ত বয়স্যগণ বা তার গোপসখাগণ তারাও তারা মথুরায় এসেছিলেন তো তারা যখন কৃষ্ণকে দেখলেন তখন তারা তার সাথে হাসি ঠাট্টা করতে লাগলেন.
They seen Krishna kill so many demons in Vrindavan, so they were not afraid.
তারা কৃষ্ণকে মথুরায় অগণিত অসুরকে এই বৃন্দাবনে অগণিত অসুরকে বধ করতে তারা দেখেছেন সুতরাং তাদের কোনো ভয় ভীতি ছিল না.
The normal Vrishnis, that is the members of the Yadu dynasty, saw him as supreme lord as and they were dasas.
এবং যে বৃষ্টি বংশ ধরগণ বা তারা কৃষ্ণকে দেখলেন এবং তারা তাকে দেখে তারা মনে করলেন যে ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু এবং তারা হচ্ছেন তার দাস এইভাবে তারা তাকে দর্শন করলেন.
And the yogis there saw him as Paramatma in Shantarasa.
এবং যোগীগণ তারা সেখানে দেখলেন পরমাত্মাকে শান্তরসে অবস্থিত পরমাত্মাকে তারা দর্শন করলেন.
And the Kamsa saw him as death personified.
এবং কংস তাকে মূর্তিমন্ত কাল রূপে দেখলেন.
He was just a little boy. And
ছোট একটা বালক মাত্র.
Parents saw him as a pitiful little child against the big wrestlers, but Kamsa saw him as death.
এবং সে ছোট একটা শিশুর মতো ছিল এই বিশাল বড় কুস্তিগীরদের সামনে, কিন্তু কংস তাকে স্বয়ং মৃত্যু রূপে দেখলেন, মূর্তিমন্ত মৃত্যু রূপে দেখলেন তাকে।
And the supporters of Kamsa, the other kings, when they saw Krishna, they saw him as a punisher.
এবং কংসের যে চরগণ ছিল বা কংসের যে সাগরেদরা ছিল, তারা যখন তাকে দর্শন করলেন তখন তারা দেখলেন যে এই হচ্ছে আমাদের শাস্তি প্রদানকারী।
He looked very angry and they thought that he was going to kill them all.
এবং তারা তাকে দেখলেন যে তার প্রধানিত ক্রোধ মূর্তি কোন ব্যক্তিত্ব, এবং তাদের সবাইকে এই ব্যক্তিত্ব মেরে ফেললেন।
And some of the materialistic priests of Kamsa, they saw Krishna there with Balaram, they saw the tusk, they saw the blood, and they looked at disgust at Krishna and said, this disgusting boy, he's not even pure.
এবং কংসের যে সমস্ত কিছু কিছু কলুষিত পুরোহিতরা সেখানে ছিল, তারা তাকে দেখলেন এবং তারা তাকে ঘৃণার চোখে দেখলেন যে এই কলুষিত ছেলেটা অপবিত্র নয়, অপবিত্র ছিল।
So there was only one Krishna there.
সেখানে একমাত্র এক কৃষ্ণই উপস্থিত ছিল।
All sorts of people saw him differently.
কিন্তু বিভিন্ন রকমের লোকেরা তারা সব আলাদা আলাদা ভাবে দেখতে লাগলো।
And then the wrestlers, huge wrestlers were there.
এবং এই যে কুস্তিগীরগণ ছিল বিশাল আকায় যে কুস্তিগীর,
কৃষ্ণ বলরাম were very small.
এবং মল্ল যোদ্ধাকারী কৃষ্ণ বলরাম তাদের কাছে অত্যন্ত ক্ষুদ্র।
But somehow or other, when the wrestlers saw Krishna and Balaram, they became, Krishna and Balaram were as hard as thunderbolts.
কিন্তু কোন কারণবশত যারা এখন কৃষ্ণ বলরামের দর্শন করলেন তখন তাদের চোখে কৃষ্ণ বলরাম ছিল বজ্র কঠিন ব্যক্তিত্ব সমূহ।
On the other hand, of course, when the gopis or Madhya Yashoda feel Krishna, he's very, very soft.
কিন্তু অন্যদিকে যখন গোপীগণ কৃষ্ণকে দর্শন করলেন, মা যশোদা যখন কৃষ্ণকে দর্শন করলেন, তিনি দর্শন করলেন তাকে কত কোমল শিশু রূপে।
And when the wrestler grabbed Krishna, he's as hard as a thunderbolt.
কিন্তু যখন এই কুস্তিগীররা কৃষ্ণকে ধরেছে তখন কৃষ্ণ বজ্রের মতন কঠিন অঙ্গ তার।
So Krishna has this capacity to be different simultaneously for different people.
কৃষ্ণের এই ক্ষমতা রয়েছে যে যুগত যুগপৎ ভাবে তিনি ভিন্ন ভিন্ন রূপে প্রদর্শিত করাতে পারেন নিজেকে।
So Bhagavatam also is like that because it's non-different Krishna.
Bhagavatamও ঠিক একই রকম, কারণ তা কৃষ্ণ থেকে সম্পূর্ণ অভিন্ন।
For different qualified people, Bhagavatam will appear differently.
বিভিন্ন রকমের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের কাছে ভগবান ভিন্ন ভিন্ন রূপে অবতরিত হবে।
However, the essence of Bhagavatam will be experienced by those who are true devotees.
যাই হোক, শ্রীমদ ভাগবতের আসল যে সার মর্ম তা একমাত্র আসল বা সত্যিকারের যে ভক্ত সেই মাত্র সেই রসাস্বাদন করতে পারবে।
So we should approach Bhagavatam with devotion through the line of acharyas, then we will access that seat.
তাহলে আমাদের ভাগবতের কাছে যাওয়া উচিত এই পরম্পরার মাধ্যমে এবং ভক্তের আশ্রয়ে, তাহলে আমরা ভাগবতের যে নির্যাস তা পান করতে সক্ষম হব।
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। কোন প্রশ্ন জিজ্ঞাসা করা? এনি কোয়েশ্চন, এনি কোয়েশ্চনস অর কমেন্টস?
Just as Shukadeva Goswami had many varieties of persons he was preaching to, we also are responsible for preaching to varieties of people.
Yeah.
Should we try to present Bhagavatam or the Krishna conscious philosophy in the way that conforms to the Vedic method of showing all the different things? Or should we try to do something else?
Well, of course we have the official...
সুখদেব গোস্বামী তিনি একই বস্তু বিভিন্ন রূপে তিনি তা উপস্থাপন করেছেন, তো আমাদের কি সুখদেব গোস্বামীর পন্থা অবলম্বন করে কৃষ্ণ ভাবনামৃত ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন ভিন্ন রূপে ব্যাখ্যা করা উচিত?
we do have the offense of the holy name. Don't preach to the faithless people. So the demons, obviously, we cannot preach as such direct at all.
আমাদের অপরাধের বর্ণনায় রয়েছে যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে আমরা ভগবানের মহিমা সম্বন্ধে প্রচার করতে পারি না সুতরাং আমাদের তো সেখানে নির্দেশ দেওয়াই রয়েছে
And the Madhyamarikari, his duty is to distinguish different types of people, demon, neutral person or innocent person, and devotee, and higher devotee, equal devotee and higher devotee.
মধ্যমাধিকারীর কর্তব্য হচ্ছে যে নিরীহ ব্যক্তি যে ভক্ত যে উন্নত ভক্ত এই সমস্ত বিষয়ে তার বিচার বুদ্ধি রাখার দরকার
So he has to use his experiences and intelligence to distinguish different types of people and accordingly he has to preach.
তো তাকে বুদ্ধি ব্যবহার করতে হবে তার অভিজ্ঞতা ব্যবহার করতে হবে এবং বিভিন্ন লোকের কাছে তাকে বিভিন্ন রকম ভাবে প্রচার করতে হবে
So in other words, he may not mention Bhagavatam at all to some innocent people. He may just give basic principles, you're not the body, as in Krishna does to Arjuna at the beginning of Bhagavad Gita.
সেই জন্য ভক্ত হয়তো সেই রকম ধরনের ব্যক্তির কাছে সে ভাগবতের কথা উল্লেখই করবে না এবং বরং সে তার কাছে সে তুমি এই দেহ নও তুমি আত্মা শ্রীমদ ভাগবত ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় বিষয় নিয়ে তাকে তার সাথে আলোচনা করবে
If you tell him God has blue and he has a flute in his mouth and he dances around the women, they won't accept that at all.
যদি যদি তার কাছে গিয়ে বলেন যে ভগবান নীল রঙের এবং তার হাতে বাঁশি রয়েছে এবং সে মেয়েদের সাথে নেচে বেড়ায় সে হয়তো তাকে একদিন সে তার এই সমস্ত শুনে মনে হয় মোটেই গ্রহণ করবে না এবং বরং বিমোহিত হয়ে যাবে
Definitely, we have to keep that in mind. Now, the difficulty comes if we have a mixed audience.
এবং সেই জন্য আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে আমাদের যখন মিশ্রিত শ্রোতা থাকবে তখন আমাদেরকে সেইভাবে কথা বলতে হবে
In which case, it is by and large safest to emphasize the general preaching and maybe a few things for the more advanced devotees.
যে ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা সাধারণ যে প্রচার পদ্ধতি সেটাই অবলম্বন করবো এবং কিছু কিছু বিষয় শুধুমাত্র বাছাই করা কিছু ভক্তের সঙ্গে আমরা তা আলোচনা করব
Hare Krishna. Maharaj, thank you for such a nice enlightening class. My question is like, I was just reading the 8th canto Mohini Murti. So there, like when Mohini Murti comes, she bewilders all the demons and demigods were not bewildered. But then we see that when Mohini Murti appears, Lord Shiva wanted to see the Mohini Murti, he got bewildered.
Mm-hmm.
So what is the reason?
Maharaj, Asher Dhanabad, at a Sundar Pranjal part, Dawar Janma. আমার প্রশ্ন যে আমরা দেখি যে মোহিনী মূর্তি অসুরগণকে বিমোহিত করেছিলেন কিন্তু দেবতারা তার দ্বারা বিমোহিত হননি কিন্তু আবার আমরা পরে দেখি যে যখন শিব ঠাকুর যখন তাকে দর্শন করলেন তখন তিনি তার দ্বারা বিমোহিত হলেন এর কারণ কি
So, Shiva, of course, is in a special position. He's not a jiva. He's not a regular devata.
Shiva নিশ্চয়ই একটা বিশেষ তত্ত্বে রয়েছে। তিনি জীব নন এবং তিনি সাধারণ কোনো দেবতাও নন।
And though in some places even in Bhagavad it says Shiva is contaminated by the mode of ignorance, you cannot take that literally.
এবং এমনকি শ্রীমদ ভাগবতের কথা কথা হয়তো বলা হয়েছে যে তিনি তমগুণের দ্বারা তিনি কলুষিত আমাদের কিন্তু সেটা সেইভাবে এক গ্রহণ করলে চলবে না
So he cannot become overcome by ignorance like a regular jiva.
তিনি সাধারণ জীবের মতো তিনি অজ্ঞতার দ্বারা তিনি কলুষিত হতে পারেন না
However, often He appears to be in ignorance and he does activities which make one conclude he may be in ignorance.
কিন্তু তা সত্ত্বেও আমরা প্রায় দেখি যে তিনি তাকে দেখে মনে হয় যেন তিনি মহাচ্ছন্ন বা অজ্ঞতার মধ্যে আচ্ছন্ন এবং এমন এমন ধরনের কাজ কর এমন এমন ধরনের পরিস্থিতির মধ্যে তিনি থাকেন যাতে নিজেকেও মনে হয় যেন সত্যি সত্যি মনে হয় তিনি অজ্ঞতায় আচ্ছন্ন
Nevertheless, he's not subject to the bewilderment of a jiva.
কিন্তু তা সত্ত্বেও জীবের মতন জীবগণ যেমন বিমোহিত হয় তিনি সেইভাবে কখনোই বিমোহিত হন না বা তাকে হতে হয় না
However, the Lord by his will can bewilder anyone.
কিন্তু তা সত্ত্বেও ভগবান তার তিনি ইচ্ছা করলে তিনি যে কোনো ব্যক্তিত্বকে তিনি বিমোহিত করতে সক্ষম.
After promising Brahma in this lifetime he will not be bewildered, he bewildered him.
ব্রহ্মার কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই জীবনে তুমি বিমোহিত হবে না, তারপর তিনি তাকে বিমোহন করেছেন.
Though the necessities of devotees are not in bewilderment, he bewilders them, he bewilders Arjuna and he forgets everything and throws down his weapons.
তিনি অর্জুনকে বিমোহিত করেন এবং অন্যান্য যে নিত্য সিদ্ধ জীবগণ রয়েছেন তাদেরকে তিনি বিমোহিত করেন এবং অর্জুন তিনি তার সমস্ত অস্ত্র শস্ত্র সব পরিত্যাগ করে ফেলে দিয়ে তিনি বিমোহিত হয়ে যান.
And he can even bewilder Balaram.
তিনি এমনকি বলরামকেও বিমোহন করতে পারেন.
For one year Balaram didn't know that Krishna was all the calves and cowherd boys.
এক বছর ধরে বলরাম জানতে পারেননি যে কৃষ্ণই হচ্ছেন সমস্ত গো এবং গোবৎস.
But this bewilderment is not the same as the Maya, the material world.
কিন্তু এই বিমোহন জড় জগতের মায়ার মতো নয়.
This is the mercy of Krishna.
এটি হচ্ছে কৃষ্ণের কৃপা.
Maya means bewilderment, it also means kripa.
Maya হচ্ছে বিমোহন এবং তাও তার মানে হচ্ছে
কৃপা. So the mercy of Krishna for the devotees and for Shiva and others and Balaram is
সেটা হচ্ছে লীলার জন্য.
And of course it illustrates the supreme power of the Lord over everyone else.
এবং তা ভগবানের যে সর্বশক্তিমত্তা এবং অন্য সবার উপরে তার যে ক্ষমতা সেটার নিদর্শন প্রদান করে থাকে.
And so therefore in the case of Shiva we should not think that is the case of bewilderment by maya, the material maya.
তাই শিবের ক্ষেত্রে আমাদের কখনোই মনে করা উচিত নয় যে সে মায়ার দ্বারা মোহিত হচ্ছেন. মানে ধন্যবাদ মহারাজ, হরে কৃষ্ণ আপনার সুন্দর পাঠের জন্য.
The point you mentioned that there are descriptions in Bhagavatam of karma kanda, jnana kanda and yoga are very interesting, and I was specifically wondering about one part in the second canto of Srimad Bhagavatam wherein Shukadev Goswami describes this is second chapter, Lord in the Heart, where Shukadev Goswami describes the process of going back to Godhead through Ashtanga Yoga.
So, আমার খুব ভালো লেগেছে আপনি কিভাবে শ্রীমদ ভাগবতের মাধ্যমে যে কর্ম জ্ঞান এবং যোগের কথা উল্লেখ রয়েছে তা আপনি উপস্থাপন করলেন এই পাঠে. এবং আমি বিশেষভাবে বলতে চাই যে হ্যাঁ, শ্রীমদ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে একটি জায়গায় উল্লেখ রয়েছে যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে বর্ণনা রয়েছে, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন কিভাবে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়া যায়.
And Srila Prabhupada gives very interesting translation of one of the verses.
Srila Prabhupada মজাদার এক অনুবাদ দিয়েছেন একটি শ্লোকের.
He says that bhakti yogi is following this process of pushing one's life air through different passages and ultimately going back home, back to Godhead, through the process of mystical yoga.
তিনি বলছেন যে ভক্তি যোগ হচ্ছে এই পদ্ধতি, যে কিভাবে প্রাণ বায়ুকে আস্তে আস্তে করে উপরে ঊর্ধ্বমুখে উন্নীত করে তারপরে ভগবত ধামে ফিরে চলে যাওয়া.
And Srila Prabhupada in his purport describes that this is the proper process. So it appears like Srila Prabhupada supports that devotee can follow the process of mystical yoga also or ashtanga yoga.
তাৎপর্যে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেন যে এটি হচ্ছে যথাযথ পদ্ধতি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য. তো এই তাৎপর্য শুনে মনে হয় যেন শ্রীল প্রভুপাদ তিনি সমর্থন করছেন এই অষ্টাঙ্গ যোগের পদ্ধতি.
We have to understand that all the processes are there but they are indirect. Karma yoga ends with Nishkama Karma Yoga in Sattva Gun, and there we continue with Jnana Yoga in Sattva Gun, and then Ashtanga Yoga. But they're all in the Gunas.
আমাদের জানতে হবে যে সমস্ত পদ্ধতিগুলি ঠিক আছে কিন্তু তারা সরাসরি নয় বা প্রত্যক্ষভাবে নয়. যেমন তারপরে শেষ পর্যন্ত আমরা যোগে গিয়ে উপনীত হব এবং সেই যোগের পরে আমরা ভক্তিতে উপনীত হব।
So this is the gradual process until we get to the highest process and then we get Krishna at the end.
তো এই হচ্ছে ক্রমান্বয় পদ্ধতি, ধীরে ধীরে এই পদ্ধতি শেষ পর্যন্ত কৃষ্ণ এবং বিষ্ণুতে গিয়ে উপস্থিত হবে।
However, it should be understood that in all these processes they are not independent of bhakti.
তবুও জানতে হবে যে এই সমস্ত পদ্ধতিগুলি তারা ভক্তি থেকে তারা স্বতন্ত্র নয়।
So you cannot get the results of karma yoga or svarga or anything without some worship of the supreme lord.
আপনি কর্মের যে সমস্ত যে ফল তা পাবেন না কোন রকম কৃষ্ণ আরাধনা না করে।
You cannot get mukti through jnana or yoga without the acceptance of the supreme lord.
পরমেশ্বর ভগবানকে গ্রহণ স্বীকার না করলে কোন রকম মুক্তি পাবেন না যোগের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে।
Without his mercy you cannot even get brahma.
তার কৃপা না হলে ব্রহ্ম উপলব্ধিও হবে না।
Of course some of these people get the mercy but they prefer brahma over krishna anyway, that's what he's for.
যাই হোক কিছু কিছু লোকেরা তা পায় হয়তো কিন্তু তবুও তারা ব্রহ্মকে বেশি গুরুত্ব দেয় কৃষ্ণের উপরে।
Now of course if we do bhakti without anything else we can get everything. You can get the results of karma yoga, you can get the results of jnana, you can get the results of sangha yoga, and of course you get the results of bhakti yoga which is even more than any of the other processes.
নিশ্চয় আমরা যদি ভক্তি চর্চা করি তাহলে আমরা সবকিছুর ফল পেতে পারি। আমরা কর্মের ফল পাবো, জ্ঞানের ফল পাবো, যোগের ফল পাবো। নিশ্চয় যদি আমরা ভক্তি করি তাহলে ভক্তিতে সবচাইতে বেশি ফল প্রদান করে।
So particularly this yoga is advised not go the gradual process because we don't even have a system intact that allow us to go from karma yoga to jnana yoga to sangha yoga then to bhakti yoga, just do bhakti yoga.
সেই জন্য এমনকি আমাদের সেই ধাপটা বা সেই যে ক্রমান্বয় পদ্ধতিটা সেই পদ্ধতির কোনো অস্তিত্ব এখন আর নেই যে বা যেখানে কর্ম থেকে আস্তে আস্তে ধীরে ধীরে জ্ঞানে যেতে হয় এবং জ্ঞানে থেকে যোগে, যোগে থেকে ভক্তি যেতে হয়, এই পদ্ধতিটাই এখন নেই। সুতরাং এ যাওয়া সম্ভব সেজন্য বরং ভক্তি চর্চায় করাই ভালো।
In doing bhakti we can do it in different ways. If we do pure bhakti then we end up with prema.
তো ভক্তি করলে আমরা ভিন্ন ভিন্ন রূপে আমরা ভক্তি সাধন করতে পারি কিন্তু ভক্তি যথাযথভাবে করলে আমরা প্রেমে উপনীত হব।
But we can also mix it with other processes.
কিন্তু আমরা তা অন্যান্য পদ্ধতির সাথে মিশিয়েও নিতে পারি।
We can mix it with the karma yoga.
আমরা কর্ম মিশ্র করতে পারি।
We can mix it with jnana yoga.
আমরা জ্ঞান মিশ্র ভক্তি করতে
পারি। We can mix it with yoga also.
এবং আমরা যোগের সাথেও মিশ্রণ করতে পারি।
But that will dilute the ultimate result.
কিন্তু তা আমাদের যে অন্তিম যে ফল সেই ফলের সাথে সেটা কেমন সেই মিশে জল মেশানোর মতো হয়ে যাবে।
So you can get better than the karmi or the jnani and the yogi. The karmi can go to svarga loka, brahma loka. The jnani gets liberation.
কর্মী এবং জ্ঞানী এবং যোগীর থেকে হয়তো ভালো পাবে, হয়তো কর্মী স্বর্গলোকে যাবে ইত্যাদি।
If you do bhakti,
যদি ভক্তি চর্চা করা হয়,
little bit of mixture, you'll get better than that.
এবং যদি সামান্য মিশ্রণ থাকে তাতে, তাহলে তার থেকে অনেক বেশি পাবে।
So you get better than liberation.
তাই মুক্তির থেকেও বেশি পাবে।
But you don't get prema.
কিন্তু প্রেম পাবে না।
So you might even get shantarasa or almost shantarasa in the spiritual world.
হয়তো শান্তরস বা আধ্যাত্মিক জগতে তো প্রায় শান্ত রসে গিয়ে পৌঁছবে।
Just like the yogis who saw Krishna in the arena. Unfortunately, they cannot appreciate his beautiful form. They're seeing him as Paramatma instead.
ঠিক তেমন যোগীগণ যারা সেই যজ্ঞশালায় যারা কংসের যজ্ঞশালায় দেখেছিলেন তারা যোগীকে দেখে তারা কৃষ্ণকে দেখে তারা কৃষ্ণের সেই যে রূপ যে সুন্দর যে নবকিশোর রূপ সেই রূপ তারা হৃদয়ঙ্গম করতে পারেনি বরং তারা তাকে পরমাত্মা রূপে দেখে ফেলেছে।
So the final message of Bhagavatam and of the nectar devotion is that pure bhakti is the ultimate process for prema.
তো শ্রীমদ ভাগবতম এবং ভক্তিরসামৃত সিন্ধু অন্তিম উপদেশ হচ্ছে শুদ্ধ কৃষ্ণ প্রেম।
হরে কৃষ্ণ।
আমরা এখানে থামছি। হরে কৃষ্ণ। Jai Mantra Srimad Bhagavatam ki. Jai His Holiness Bhanu Swami Maharaj ki. Jai.